15 জুন 2018, তরজুমান আকাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের শেষ রোজা 29 রমজান পঞ্চম জুমার পূর্বে আজিম শান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم إبار رمضان مبارك এক বৈশিষ্ট্য যে এই রমজান মুবারকে মোট 5টা জুমা আল্লাহ আমাদেরকে দান করলেন এবং রমজান শুরু হল জুমা দিয়ে এবং রমজানের শেষও মনে হয় জুমা, তাই শুরুতেও জুমা শেষেও জুমা। রমজান মুবারকের প্রতিটি ফরজ আমলের দ্বারা 70টা ফরজের বরাবর সওয়াব পাওয়া যায়। এক মাগরিব পড়লে 70 মাগরিবের সওয়াব, এক এশা পড়লে 70 এশার সওয়াব, এক ফজর পড়লে 70 ফজরের সওয়াব, এক জোহরে 70 জোহরের সওয়াব, এক আসরে 70 আসরের সওয়াব, তো এক জুমাতে 70টা জুমার সওয়াব। যে সকল মা বোনেরা ঘরের মধ্যে অবস্থান করেন আল্লাহ রসুলের হুকুমের কারণে, তারা ঘরের মধ্যে থাকেন, জুমায় আসেন না, জামাতে হাজির হন না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নামাজি মুসলিম মহিলারা ঘরের ভিতরে থেকেই জামাতেরও পূর্ণ সওয়াব পেয়ে যাবেন, জুমার নামাজ ঈদের নামাজেরও পূর্ণ সওয়াব পেয়ে যাবে। ঘরে থাকার কারণে তারা যে জুমার ফজিলত পাবেন না, ঈদের ফজিলত পাবেন না তা না, তারাও ঘরের মধ্যে থাকা অবস্থাও জুমার ফজিলত ঈদের ফজিলত পাবেন। রমজান মুবারকের এক একটা রোজা কত বড় আল্লাহ পাক জানেন। এক হাদিস শরীফে আছে যে যে ব্যক্তি রমজানের রোজা রাখে, মান সওয়ামা রমজান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, রমজানের রোজার পরে পরবর্তী মাসে শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখে, তো সেজন্য সারা বৎসরই রোজা রাখল। একদমই বৎসর ভৈরা রোজা রাখার সমান আল্লাহ পাক তাকে ফজিলত দান করবেন। তো খালি 6টা রোজা সেটা তো নফল, কিন্তু এখানে মূল বিষয় হল রমজান, হ্যাঁ না? রমজান মুবারকের কত রকমের ফজিলত, কত মহান বৈশিষ্ট্যাবলী। রমজান মুবারক আসে তো সাথে সাথে আল্লাহ পাক হুকুম করেন যে জাহান্নামের গেট সব বন্ধ করো, এবং জান্নাতের গেটগুলো সব খুলে দাও পুরো রমজান মুবারকে। রমজানের মর্যাদার জন্য আল্লাহ পাক এরকম করেন, তাহলে সে যারা সে রমজানে রোজা রাখে তাদের মর্যাদা কত। এবং রমজান মুবারকে রোজাদাররা যখন দোয়া করতে থাকে তো আল্লাহ পাকের আরজ বহনকারী ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে রোজাদারের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতে থাকেন, রোজাদারের দোয়া কবুল হইতে থাকে। ইফতার এক খাস মুহূর্ত রহমতের, ইফতারের সময় দোয়া করে সে দোয়া কবুল হয়। সেহরি খায় যাই খাক, সেহরি নিয়তে যতটুকুই খাবে, চাই একটা খেজুরি হোক, হ্যাঁ এক ঢোক পানি হোক, সেহরি খেল তো সেটা বরকতে পরিপূর্ণ। আদেশ শরীফে আছে যে তাসাহারু ফাইন্না ফি সাহুরি বারাকা, সেহরি খাও তোমরা সেহরির মধ্যে খুব বরকত, বরকতই বরকত সেহরির মধ্যে। তো এই হল রমজান মুবারক। রমজানের শুরু ভাগে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, আউয়ালুহু রহমা, প্রথম দশ দিন প্রথম ভাগটা এটা রহমতে প্লাবিত থাকে, রহমতের প্লাবন রহমতের তুফান চলতে থাকে, রহমতের রহমত দিতে থাকে রব্বুল আলামিন। রোজাদাররা সেই রহমতের হিস্সা খুব পাইতে থাকে। আউয়ালুহু রহমা ও আওসাতুহু মাগফিরা, মধ্যভাগে আল্লাহ পাক খুব মাফ করতে থাকেন, মানে আল্লাহ পাক খাস শানে থাকেন যে এখন খালি মাফ করবেন। মধ্যখানের দশ দিনে খুব মাফ করতে থাকেন, তো পুরো রমজানেই মাফ করতে থাকেন, মধ্যখানের দশ দিনে বিশেষভাবে মাফ করতে থাকেন, তখন ক্ষমা আর ক্ষমা ক্ষমা আর ক্ষমা। তো এই রহমত আর ক্ষমার আওতায় যারা পড়ে যায় তারা তো সব জান্নাতি হয়ে যায়। রমজানের শেষ যে অংশটা শেষ দশক, তো এর মধ্যে আল্লাহ পাক জাহান্নাম থেকে ব্যাপকভাবে মুক্তি দিতে থাকেন, বিশেষভাবে মুক্তি দিতে থাকেন। হ্যাঁ, আর না হলে হাদিস শরীফে আছে পরিল্লাহে ওতাকাও মিনান্নার ওয়াজালিকা কুল্লা লাইলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের প্রত্যেক রাত্রি আল্লাহ পাক অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করতে থাকেন। বলিল্লাহি উতাকাউ মিনান্নার ওয়াজালিকা কুল্লা লাইলা, এটি প্রতি রাত্রি এটা করতে থাকেন। তাহলে শেষ দশ দিন যে মাগফিরাতের, শেষ দশ দিন যে জাহান্নাম থেকে মুক্তির, তার মানে স্পেশাল ভাবে বিশেষ ভাবে ব্যাপক ভাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিতে থাকেন। যে মহান বৈশিষ্ট্য আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া বয়ান করাইছেন, তো আল্লাহ পাক এই তিন নিয়ামত আমাদের সকলকে নসিব করে দেন, সমস্ত রোজাদারদেরকে নসিব করে দেন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক তিন নিয়ামত নসিব করে দেন। শুরু ভাগের রহমত আল্লাহ আমাদেরকে খুব দেন, মধ্যভাগের মাগফিরাত খুব দেন, আর জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। কত সব বড় বড় বৈশিষ্ট্যে পরিপূর্ণ, কত ফজিলতে পরিপূর্ণ এই রমজান মুবারক। আবার শেষ দশ দিনের মধ্যে বেজর রাত, যে কোনো একটা বেজর রাত্রে শবে কদর হইতে পারে, নির্দিষ্ট কোনো রাত্রে শবে কদর হবেই এরকম কোনো গ্যারান্টিপূর্ণ কথা কোরআন হাদিসে নেই, কথা বুঝুন নাই। হ্যাঁ, কোনো কোনো সাহাবি, এক সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন যে সাতাশ রাত্রে শবে কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণিত হাদিস শরীফে এটাই আছে যে রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। কিছু আমল করা, কিছু ইবাদতবন্দি করা, বান্দা যা কিছু টুটা ফুটা একটু চেষ্টা মেহনত করে আল্লাহ পাক এটাকে বড়ভাবে মূল্যায়ন করেন। হ্যাঁ, কতটা মূল্যায়ন করেন বড়ভাবে আল্লাহ তাআলা, যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করছেন যে বান্দা যে কোনো নেক আমল করে তো প্রতিটি নেক আমল করে আমলের কারণে আল্লাহ পাক 10 গুণ সওয়াব দান করেন। মানে যে আমল সে করবে সে আমলকে 10 গুণ ধরা হবে এবং সে 10 গুণের সওয়াব তাকে দেওয়া হবে। এমনি 12 মাস যদি নামাজ এক অক্ত পড়ে 10 অক্ত নামাজের সওয়াব দিবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, এ 12 মাসের যে নিয়ম, জোহর একটা পড়লো তো আল্লাহ পাক 10 জোহরের সওয়াব তাকে দান করবেন, এক রাকাত পড়লো 10 রাকাতের সওয়াব তাকে দান করবেন, যদি 1000 টাকা দিল 10,000 টাকার সওয়াব দিবেন, 1,00,000 টাকা দিল তো আল্লাহ পাক 10,00,000 টাকার সওয়াব দিবেন, 1,00,000,000 টাকা দিলে 10,00,000,000 টাকার সওয়াব দান করবেন। সব সময় আল্লাহ পাকের নিয়ম এটা, কিভাবে আল্লাহ পাক বান্দার এক একটা আমলকে মূল্যায়ন করেন এতে বোঝা যায় যে বান্দার আমলের কত কদর মহান রব্বুল আলামিনের নিকট। হ্যাঁ না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টায় ব্যস্ত থাকার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। তো শেষ 10 দিনের মধ্যে সবে কদর। হ্যাঁ, তো গত রাত ছিল 29-এর রাত, যাদের তৌফিক হয়েছে তারা এই রাত্রেও কিছু আমল করছেন, যে যতটুকুই আমল করছেন রমজান মুবারকে আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবুল করেন এবং এই আমলকে আল্লাহ তাআলা উসিলা বানান বাকি জিন্দেগি শুধু নেক আমলের মধ্যে কাটানোর জন্য। অনেক মুসলমান ভাইরাই রমজানের রহমতের ঝড়ের মধ্যে পড়ে নেক আমলে আগায় আসেন, কিন্তু রমজান শেষ হয়ে গেলে ঈদের রাত্র থেকেই নানান ভুল ভ্রান্তির শিকার হয়ে যান, গান বাদ্য নানান কিছু, টেলিভিশনের নানান প্রোগ্রাম, এগুলোর মধ্যে খুব জড়ায় পড়েন। আমার ভাইরা, দুনিয়া আল্লাহ থেকে গাফেল হওয়ার ঠিকানা না, এখানে আল্লাহ থেকে গাফেল হওয়ার জন্য এবং আল্লাহ থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাক চান যে বান্দা যদিও থাকবে দুনিয়াতে কিন্তু থাকবে আল্লাহ পাকের কাছে কাছে, থাকবে আল্লাহ পাকের রহমতের ছায়াতে, সর্বদা দুনিয়াতেই এইভাবে জিন্দগি বানাবে যেন দুনিয়ার জিন্দগিটাই একটা জান্নাতের জিন্দগিতে পরিণত হয়ে যায়। যে সন্তান মা বাবাকে অসন্তুষ্ট করে সে ভালো না, সে ভালো সন্তান না। যে সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার নাফরমানি করে, অবাধ্য হয় সেই সন্তান ভালো সন্তান না, কেউ তাকে পছন্দ করে না, না মা বাবা তাকে পছন্দ করেন আর না অন্য মানুষরা তাকে পছন্দ করেন, সবার নজরেই সে ধিকৃত হয়ে যায়, ধিক্কারের পাত্র হয়ে যায়। তো মহান আল্লাহর নজরে যে বান্দা দিন রাত আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, না শুকরি করে, নিমক হারামি করে, আল্লাহ পাকের নাফরমানি করে, সেই বান্দা তাহলে ভালো বান্দা হবে কিভাবে? ভালো বান্দা ওই বান্দা যে বান্দা আল্লাহর দুয়ারে পড়ে থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহকে তালাশ করে, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে, আল্লাহর জন্য এই পৃথিবীতে সব রকমের কষ্ট স্বীকারে সদা সে প্রস্তুত থাকে এবং কষ্ট স্বীকার করে। হ্যাঁ না, যে দুনিয়াওয়ালারা যখন দুনিয়ার আয়েস আরাম করে অন্যায় পথে, হারাম পথে, গর্হিত পথে, আল্লাহকে অসন্তুষ্ট করার পথে, কিন্তু যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে ভালো সে ওই সকল গর্হিত পথে যায় না, ওই সকল অন্যায় কাজে লিপ্ত হয় না, এই চিন্তা করে যে আমার আল্লাহ আমার উপর নারাজ হবেন এটা আমি কিভাবে সহ্য করতে পারব, আল্লাহ আমার তো সব আমার, আল্লাহ আমার না তো তাহলে তো আল্লাহ আমার উপর রাজি না, তো আমার আর কিছু নয়, আমার সব শেষ, যতু মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা কই সে নেহি মেয়েরি। হ্যাঁ, আল্লাহ আমার হলে দুনিয়াও আমার, আখেরাতও আমার। হ্যাঁ, আল্লাহ পাক রাজি হলে আমার কোনো অভাব নেই, কোনো অনটন নেই, কোনো সংকট নেই, কোনো পেরেশানি নেই। যদি বান্দা আল্লাহকে রাজি রাখে তো বিপদে পড়ল, মুসিবতে পড়ল, আল্লাহ বান্দার প্রতি দয়া করেন, বিপদের মধ্যে তাকে সাহায্য করেন। যে বান্দা আল্লাহকে খুশি রাখে আল্লাহ পাক তার রিজিকের মধ্যেও বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ঈমান দান করেন, আল্লাহকে মানার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার তৌফিক দান করেন, আল্লাহকে সন্তুষ্ট করার মতো নেক আমলে সারা জীবন ব্যস্ত থাকার, মশগুল থাকার আল্লাহ পাক তৌফিক দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে, দিক নির্দেশনার উপরে জীবন কাটানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মুবারক যখন শেষ হয় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল ফিতর যে আসে তো এটা আরেক নেয়ামত। যখন ঈদুল ফিতর আসে, রমজান শেষ হয়ে যায়, চাঁদ উদয় হয়, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানা ওয়ালুহু আবার খাসভাবে রহমতের সাথে মুতাওয়াজ্জি হন। ঈদের দিনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা, যে মজদুর ভালোভাবে কাজ করল, ওয়াফা আমালা, খুব ভালোভাবে কাজ করলো, যে কাজ তাকে দেওয়া হয়েছিল তার বিনিময় কি হইতে পারে বলো তো। তো ফেরেশতারা বলেন যে আল্লাহ জাযাউ আই ওয়াফা আজরুহু, যে ও যেরকম খুব ভালোভাবে কাজটা করছে ওকে এরকম ভরপুর পুরস্কার দেওয়া উচিত। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু খুশি হয়ে যান, ফের আল্লাহ পাক এই বান্দাদের দিকে মুতাওয়াজ্জি হন যারা রমজান মুবারকের রোজা রাখছিল। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলেন যে হে বান্দারা, যে তোমরা রমজান মুবারকে কষ্ট করছো, আজকে ঈদের নামাজে আসছো আমার কাছে চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, যাও তোমাদেরকে মাফ করে দিলাম, এর জিউ মাগফুর আল্লাহ, তোমরা যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আজীব শান মহান রব্বুল আলামিনের। এবং রমজান মুবারকের সাথে এক আমল হলো, রমজান শেষ তো ফিতরা দেওয়া, তো এইবার ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে 65 টাকা, না 70 টাকা, 70 টাকা করে এক এক রোজাদারের, তো সেটা যদি আদায় করা হয় তো এটা আরেক ফজিলত। ফিতরা আদায় করা আরেক ফজিলতপূর্ণ আমল। কি সেটা? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের রমজান মুবারকে যা ভুল ত্রুটি হয়ে গেছে, রোজার ক্ষেত্রে যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ফিতরা আদায় করলে আল্লাহ পাক ওই সব ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করে দিবেন, তোমাদের রোজাকে পবিত্র করে দিবেন। ফিতরা ছোট, দেখতে ছোট আমল, কিন্তু সেটাও এত গুরুত্বপূর্ণ। বাহ্যিকভাবে ছোট হলে কি, যখন সেটা এত বড় তার সুফল আসে, এত বিশাল সুফল, যে যা কিছু রোজার মধ্যে ভুল ত্রুটি হয়েছিল সেগুলো থেকে আল্লাহ পাক রোজাকে পবিত্র করে দেন। হ্যাঁ, সেই জন্য আমরা সকলে ফিতরা দেওয়ার ফিকির করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, রমজানের পরও ভালোভাবে আমল করার চেষ্টা করতে থাকবো আমরা ইনশাআল্লাহ তাআলা। হায়াত, এই জিন্দেগি, এটা ইবাদতের জন্য। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ পাক হায়াত দান করছেন, এরপরে মৃত্যু আসে, তো আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে, পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মধ্যে কে কত বেশি সুন্দর আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর, মানে আল্লাহ পাক প্রতিযোগিতাপূর্ণ আমল দেখতে চান। وفی ذلک فلیتنافس المتنافسون قرآن شریفے بولছেন رب العالمین যে আমাকে খুশি করার জন্য প্রতিযোগিতা করো। হ্যাঁ, মানুষ কত প্রতিযোগিতা করে, বল খেলার প্রতিযোগিতা, ক্রিকেট খেলার প্রতিযোগিতা, তো রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তো আমাকে খুশি করার প্রতিযোগিতা করো তোমরা। যখন দেখো যে প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে, তোমরা যারা মাওলাকে ভালোবাসো তো তাদের কাজ হলো রব্বুল আলামিনকে খুশি করার প্রতিযোগিতা করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ। হযরত আবু বকর সিদ্দিকের চেয়ে এই উম্মতে আর বড় কেউ নাই, একজনও নাই, এবং তার সমকক্ষ বরাবর কেউ নেই। তিনি বড় সকলের ঊর্ধ্বে তিনি। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে হওয়া সত্ত্বেও সারা জীবন হযরত আবু বকরের সঙ্গে পাল্লা দিয়ে চলতেন, যে আমি আবু বকর চেয়ে একটু দেখি সুন্দর করে নামাজটা পড়তে পারি কিনা, তার চেয়ে আমার সেজদাটা সুন্দর হোক, তার চেয়ে আমার তেলাওয়াতটা একটু সুন্দর হোক, তার চেয়ে আমি দান বেশি করব। হযরত উমর বলেন সারা জীবন এই বুড়ার সঙ্গে পাল্লা এত দিলাম, এত চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই একটা ক্ষেত্রে আমি জয়ী হইতে পারলাম না। এই বুড়া সর্বক্ষেত্রেই বিজয়ী থাকেন, অগ্রগামী থাকেন। কিন্তু এই যে কোরআনে রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমি আল্লাহকে খুশি করার কাজে জান্নাতের পথে চলার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করে আমাকে দেখাও, সেটা দেখাইছেন তারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে এই শান ছিল, এই মহান বৈশিষ্ট্য ছিল যে তারা কোরআন বুঝতেন এবং কোরআনে আল্লাহ পাক যেটা চান জীবনে সেটা তারা প্রতিফলিত করতেন। আল্লাহ পাক ইবাদত চাইছেন তো তারা ইবাদত করতেন, আল্লাহ পাক জিকির চাইছেন তো জিকির করতেন, তেলাওয়াত চাইছেন তো তেলাওয়াত করতেন, নামাজ চাইছেন তো নামাজ পড়তেন, হ্যাঁ না, কান্নাকাটি চাইছেন কান্নাকাটি করতেন, আবার আল্লাহ পাক চাইছেন যে প্রতিযোগিতা করো, তো আল্লাহ পাক আল্লাহর খুশির জন্য প্রতিযোগিতা করে আল্লাহকে দেখাইছেন তারা। আমরা এই দুনিয়াতে বসবাস করব এইভাবে যে আমরা যে কোনো মানুষকে ভালো আমলওয়ালা দেখলে তো আমরা প্রতিযোগিতা করব, আমি দেখি ওর চেয়ে ভালো হইতে পারে কিনা। হ্যাঁ, এই অবস্থা না হয় যে আমার যে অবস্থায় থাকুক আমি এইটুকুর মধ্যেই থাকি। আমার ভাইরা, কখন ডাক আসে পরকালের সেটা তো বলা যায় না, যে কোনো মুহূর্তে হয়তো পরপারে রওনা হওয়া লাগবে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলে সতর্ক করে দিচ্ছেন যে যে যখন মৃত্যু আসবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তো নির্ধারিত সময় যেটা মৃত্যুর জন্য, তার আগেও না তার পরেও না। ভার্সিটির এক যুবক ছেলে আসছে রমজানে আমার কাছে, তা আমাকে বলে যে একদমই মন খারাপ করে আসছে, বলে যে আমার কেন জানি খালি মরতে ইচ্ছা করে, আমি মরে যাব। তা আমি বললাম যে যে আজরাইল আলাইহিস সালামকে তোমার রুটিনের অধীন না তুমি আজরাইলের রুটিনের অধীন, সেটা বলো কে কার রুটিনের অধীন। তো বলে যে না, আজরাইল তো আমার রুটিন ফলো করবেন না, আমি আজরাইলের রুটিনের অধীন। তা বললাম যে ওনার রুটিনের আওতায় যখন তোমার আমার মৃত্যু নির্ধারিত আছে, তো তার বাইরে খামোখা ঝামেলা করে ফায়দা তো নেই, টেনশন করো কেন। তো বেচারা মানে কাঁদো কাঁদো, একবারই কাঁদো কাঁদো ভাব হয়ে আসছিল, পরে হাসতেছিল যে এইটা কোন কথা। আমি বললাম ভাই এটা তো 100% সত্য যে তোমার আমার রুটিন আজরাইল থোড়াই মানবেন। আজরাইলের যে নির্ধারিত রুটিন আছে সেটার কোনো ব্যতিক্রম হবেই না, সেটা লঙ্ঘিত হবে না। তো সেই মুহূর্ত আমাদের সকলের জীবনেই আসবে, তো তার আগে আমাদের ফিকির করা উচিত যে আমি কতটুকু কামাই করতে পারলাম, আখেরাতের জন্য কতটুকু তৈরি হইতে পারলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কেয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন হওয়ার তো হবেই, কিন্তু তুমি প্রস্তুতি নিচ্ছ কি সেটা বলো, মা যা আদাত্তালাহা, তোমার প্রস্তুতি কি? তো তার মানে যে কেয়ামত হবে সেটা আল্লাহ পাক জানেন আর কেউ কারো জানে নাই। সুনির্দিষ্টভাবে কেয়ামতের সময় কাউকেই আল্লাহ পাক জানান নেই, এটা সেরে রব্বুল আলামিন জানেন। কিন্তু আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য, কেয়ামত যখন হওয়ার হবে তুমি প্রস্তুতি নাও, আমরা সকলে প্রস্তুতি নেই। সাহাবিকে বললেন যে তুমি প্রস্তুতি নিছো কি সেটা বলো। সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমনি কোনো বেশি আমল তো কিছু করতে পারি নাই, অনেক নফল নামাজ, নফল রোজা, নফল দান, সদকা খায়রাত, এত কিছু তো জমাইতে পারি নাই। তবে কি ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ ও রসুলকে ভালোবাসি। দেখেন এই ভালোবাসা ভারী আমল, অনেক বড় আমল। উত্তরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাকা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবা, যাকে তুমি ভালোবাসো নিঃসঙ্গে তার সঙ্গে থাকবা, নিঃসন্দেহে তুমি তার সঙ্গেই থাকবা জান্নাতের মধ্যে। মানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে জান্নাত নসিব হবে, জান্নাত নসিব হবে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সঙ্গে নসিব হবে। কত বড় ফজিলত, কত বড় মর্তবা। হ্যাঁ, তা আমার ভাইরা সময় বয়ে যেতেছে কিন্তু আমরা কাজ করি, আর কাজ তো খুব কঠিন না, আল্লাহ পাক সহজ করছেন। সেটা হলো যে বান্দা যদি খালি গুনাহ থেকে দূরে থাকে আর ফরজ আমলগুলো করে, ফরজ আমল আর কি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে জীবনে একবার হজ করা, আর হালাল খাওয়া, গুনার কাজগুলো থেকে বিরত থাকা, এইটুকু আমল যে করে সে উত্তম শ্রেণীর মানুষ, উত্তম শ্রেণীর বান্দা, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। শুনতেছেন প্রিয় ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে এমন সুন্দর জীবন গড়ার জন্য তৌফিক দান করেন। যে ইবাদত করার রাস্তাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এতটা সহজ বাতলাইয়া দিচ্ছেন যে তোমরা গুনাহ থেকে বিরত থাকলে তো শ্রেষ্ঠ ইবাদতওয়ালা, যেই গুনামুক্ত জীবনওয়ালা সে বড় আবেদ, শ্রেষ্ঠ ইবাদতকারী। আর তার সঙ্গে যদি আর একটু তৌফিক হয় একটু জিকির করার, একটু তেলাওয়াত করার, আরও একটু দান সদকা করার, তাহলে তো সে আরও বেশি ভালো মানুষ, আরো বেশি ভালো বন্ধা, আরো বেশি অগ্রগামী। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে মাফ করে দেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে পালি, তোমরা আমার কাছে মাফ চাও, এবং আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যত রকমের গুনাহ আছে তোমরা মাফ চাইবা, আমি গ্যারান্টি দিয়া বললাম সব গুনাহ আমি মাফ করে দিব। আমার ভাইয়ের জন্য খুব মাফ চাইতে থাকি, বারবার মাফ চাইতে থাকি, আর ওদিকে দৃঢ় সংকল্প করতে থাকি যে না, না গুনাহ করব, না গুনার কোনো সামান আমার সঙ্গে রাখবো, না গুনার কোনো সামান আমার ঘরের মধ্যে রাখবো। ঘর বাড়ি আল্লাহর নেয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ, সকলেরই কি ঘর বাড়ি আছে, ঘর বাড়ি ছাড়াও কত লোক আছে। তো ঘরকে আবাদ করা চাই ইবাদতের দ্বারা, ঘরকে আবাদ করা চাই সুন্নতের দ্বারা, ঘরকে আবাদ করা চাই নূরানি আমলের দ্বারা। ঘর ভর্তি ছবি, এটা কোন ধরনের আমল যেটার দ্বারা ঘর আবাদ হবে? যেখানে হাদিস শরীফে আছে যে যে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি, জীবজন্তুর ছবি যেখানে থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আল্লাহ পাক দুনিয়াতে রহমত দেনই ফেরেশতাদের মাধ্যমে, তো ওই ঘরে ঘরে ছবি রাখা, তো এটা কল্যাণকর হইতে পারে কিভাবে? এই পথে কল্যাণ তো আসে না, এই পথে সম্মান তো আসে না, এটা মুসলমানদের জীবনের মারাত্মক ভুল। পশ্চিমা দুনিয়াকে অনুসরণ করা না, আল্লাহর রসুলকে অনুসরণ করা মুসলমানদের কর্তব্য। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, যে পশ্চিমা দুনিয়ার যেরকম কৃষ্টি কালচার, পোশাক আশাক, তা আমাদের মুসলিম সমাজের অনেক মানুষ ঠিকও ওদের পিছনে ছুটতে থাকে, এটা ভয়ঙ্কর, বড় ক্ষতিকর, বড় বিপজ্জনক। হ্যাঁ, যে শয়তান মানুষকে ধোকা দিতে থাকে, এর ভিতরে মজা, এর ভিতরে সৌন্দর্য এবং শোভা, অথচ সেখানে মজার কিছু নেই, সৌন্দর্য শোভার কিছু নেই, সবই নষ্টামি। হ্যাঁ না, আমার ভয়রা এজন্য ইহুদি খ্রিস্টানদের কালচার এবং জীবনধারা ফলকারী যারা, তারা এই অধ্যায় থেকে তওবা করি, এই কলুষিত অধ্যায় থেকে, অভিশপ্ত অধ্যায় থেকে তওবা করি, ফিরে আসে নিজেদের ঘরগুলোকে সুন্নতের দ্বারা, নেক আমল দ্বারা সাজানোর চেষ্টা করি। ঘরের মধ্যে এক জায়গায় দুই রাকাত নামাজ পড়লো, ঘর কত সুন্দর সেই ঘর, ওই ঘর কত সুন্দর, যে ঘরে আল্লাহ ওই ঘরের আল্লাহর বান্দারা নামাজ দ্বারা ঘরকে সুন্দর করে, নামাজের নূর দ্বারা ঘরকে সুন্দর করে, কোরআনের তেলাওয়াতের নূর দ্বারা ঘরকে সুন্দর করে, দোয়া মোনাজাত কান্নাকাটি নূর দ্বারা ঘরকে সুন্দর করে, সুন্নতের নূর দ্বারা ঘরকে সুন্দর করে। শুনতেছেন প্রিয় ভাইরা, মিরপুর 12 নম্বরের DUHS, এখানের এখানে একটা মাদ্রাসা হয়েছে মুফতি ইয়াহে সাহেবের পরিচালিত, ওখানে সব সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা ভর্তি হয়, হেবসখানায় ভর্তি হয় সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরা, কারণ আশপাশে সব উচ্চশিক্ষিত মানুষ, বড় বড় ধনী লোকজন এবং ঐতিহ্যবাহী খানদানের মানুষ সব। তো ওই মাদ্রাসার নিয়ম হল যেই নিজের ছেলেকে ভর্তি করবে মাদ্রাসায়, আগে ঘর থেকে টেলিভিশন বের করতে হবে, পরে ছেলেকে নিয়ে আসবে এবং বলতে হবে যে আমি হুজুরকে টেলিভিশন বের করে দিয়ে আসছি, তা আমার ছেলেকে ভর্তি করেন। ওইটা ওই এলাকার মানুষ ব্যাপকভাবে জানে। তো মুসলমান তো ভাই, মুসলমান এই এইরকম একটা প্রোগ্রাম তাদের নজরে বড় ভালো লাগছে, যে আজব মাদ্রাসা, যে ছেলেকে ভর্তি করবা তার মানে কি জান্নাতওয়ালা বানাবা, আল্লাহওয়ালা বানাবা, তো জান্নাতের পথের যে কাঁটা সেটা আগে বের করো। তো ভালো বুদ্ধি করছেন হুজুররা, ওরা এটা মনে করেনি। তো ভদ্র মানুষগুলো এমন উন্নত তাদের অভিরুচি যে তারা বাচ্চাকে নিয়ে আসে ভর্তি করতে, আর সাথে বলে যে টেলিভিশন হুজুর ঘরে নাই, এটা বের করে দিয়ে আসছে। এরকম এক মাদ্রাসা আছে ময়মনসিংহে, এটা কি জায়গাটার নাম ভুলে গেলাম আমি, হ্যাঁ ওই সেই মাদ্রাসাও একই নিয়ম, ওইখানেও জেনারেল শিক্ষিত লোকেরা ব্যাপকভাবে নিজের ছেলেদেরকে ভর্তি করে নিয়ে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বাচ্চারা ওই মাদ্রাসাতে ভর্তি হয় ব্যাপকভাবে। হ্যাঁ ওখানেও নিয়ম যে ছেলেকে নিয়ে আসলে বলে আপনার টেলিভিশন কি খবর, বলে যে হুজুর টেলিভিশন বাইর করে আসছে। কিন্তু কিছু লোক এরকম থাকে, জিজ্ঞেস করলে মিথ্যা বলে না, ছেলেকে মাদ্রাসায় দেবে তো এখন বাবা মিথ্যা বলবে, বলে না হুজুর টেলিভিশন তো করে, তাহলে আপনি যান আগে টেলিভিশন বের করেন পরে ছেলেকে নিয়ে আসেন। কেন আমরা ছেলেকে আল্লাহ রসুলের কথা শোনাব, দিনের কথা শেখাব, তো এ তো সে তার মন ভালো হবে, অন্তরাত্মার উন্নতি হবে, নূর হবে অন্তরে। তো ঘরে যাবে তো আপনি যে বাক্স রাখছেন এই বাক্স দেখার পরে ছেলের কি লাভ হবে না ক্ষতি হবে, জ্ঞানী লোক এটা অস্বীকার কেমনে করবে, তো তারা বলেন যে তো ক্ষতি হবে আমার বাচ্চার। তাহলে একই সঙ্গে ওকে ভালো করতে চান, আবার ক্ষতির সামানও জোগাড় করে রাখছেন, তাহলে আপনার ছেলের যদি সত্যি উন্নতি চান তাহলে ক্ষতিকর বাক্সটা ঘর থেকে সরান, বল ঠিক আছে এটা সরাই দেব, তো আগে সরান ফের ছেলেকে নিয়ে আসেন। তা এই লোকগুলো গিয়া ওই টেলিভিশন সরাই দেয়, নিয়ে ওই ফের ওই ছেলেকে নিয়ে যায়, তো আবার ভর্তি করায় আসে। এই শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানে ওই মাদ্রাসাওয়ালার প্রোগ্রাম এমন বানাইছে যে ছেলেই শুধু হাফেজ আলেম হবে তা না, একই সঙ্গে তার ঘরও নূরওয়ালা হইতে হবে। বড় সুন্দর প্রোগ্রাম না, বড় দারুণ প্রোগ্রাম। ওই রকম প্রোগ্রাম আমাদের সকলে আমরা করি, যে আমাদের ঘরে জান্নাতের পথে কোনো কাঁটা রাখবো না এবং আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো সামান আমাদের ঘরের মধ্যে রাখবো না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ভাই সকলে আল্লাহ পাকের নিকট দোয়া করি। হ্যাঁ ও হো আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا, اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم عافنا واعف عنا, اللهم عافنا واعف عنا, اللهم كلنا واجعلنا لك, اللهم كلنا واجعلنا لك, اللهم كلنا واجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربي اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. ربي اغفر وارحم وأنت خير الراحمين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك. اي الله اي مهربان مالك, اي الله اس کے رمضان مبارک سے جمعہ نجات دیے دے اللہ جہنم تھی آمد نجات دیے আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করে, আল্লাহ ঈমানে কামিল আমাদের নসীব করে, আল্লাহ আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত খুব আমাদেরকে দান করে, আল্লাহ আপনার কথার উপরে চলার তৌফিক আমাদের দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াতের উপরে নমুনার উপরে জিন্দেগি বানানোর তৌফিক আমাদের দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের সকল আপন জন প্রিয়জনদের মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ যে আমাদের যে সকল আপন জনেরা প্রিয়জনেরা দুনিয়ার থেকে চলে গেছেন কবর শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের ঘরে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পূর্ণ শিফা দান করেন, পূর্ণাঙ্গ শিফা দান করেন, আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেন, আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেন, সমস্ত কষ্ট তকলিফ দূর করে দেন, ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের রিজিকে অকল্পনীয় বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে অকল্পনীয় বরকত দান করেন, সকলের জিন্দগিতে অকল্পনীয় উন্নতি অগ্রগতি নসীব ফরমান, আল্লাহ মেহরবান মালিক আমাদের কাউকে আপনি আমাদের নালায়েকির কারণে আপনি বঞ্চিত করে দিয়েন না, আল্লাহ আমাদেরকে ঈমানে কামিলের জিন্দগি দান করেন, আল্লাহ অতীতের সব নালায়েকি মাফ করে দেন, ভবিষ্যৎটাকে আপনার পছন্দ মোতাবেক আপনি গড়ার তৌফিক দান করেন, আল্লাহ মেহরবান মালিক, অনেক বিধর্মী ভাইয়েরা আমাদের দেশে ইসলাম কবুল করতেছেন করছেন করতেছেন, আল্লাহ তাদেরকে ইসলামের উপর জমায় রাখেন, তাদের বাকি যে আত্মীয় স্বজন ইসলাম কবুল না করে নেই তাদেরকে ইসলাম কবুলের তৌফিক দান করেন, আমাদের এই মসজিদে অবস্থানরত এক ভাই তিনি বাইরে থেকে আসছেন এখানে, আল্লাহ তার মা বাবা এখনো অমুসলিম রয়ে গেছে, বেচারা বড় পেরেশান, আল্লাহ তার মা বাবাকে আপনি মুসলমান বানায় দেন, আল্লাহ ইমান ইসলামের এই সর্বশ্রেষ্ঠ সম্পদের কদর করার আমাদের তৌফিক দান করেন, ইমান নিয়ে জিন্দা থাকতে পারি, ইমান নিয়ে আপনার কাছে আসতে পারি, আপনি কবুল করেন, আল্লাহ আমাদের সকল পেরেশানি দূর করেন, সব মুশকিল আসান করে দেন, সব বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের যত জরুরত আসমানি ভান্ডার থেকে পুরো করে দেন, আল্লাহ আমাদের এই মসজিদের পঞ্চম তলার কাজ ধরা হইতেছে, আল্লাহ অনেক মুসলমান ভাইদেরকে এই খেদমত করার জন্য ছুটে আসার তৌফিক দান করেন, অনেক ভাইদেরকে আপনি তৌফিক দান করেন, আল্লাহ দ্রুততর কাজ শুরু হয় দ্রুততর সম্পন্ন হয় আপনি সে ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার খাস রহমতের দ্বারা খাস কুদরতের দ্বারা আসান করে দেন, আসান করে দেন, আসান করে দেন, আমাদের জামে হাকিমুল মত গুলশান একজন কমপ্লেক্সকে কবুল করেন, এর জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরো করে দেন, আল্লাহ রমজান মুবারকের শেষ সময় আল্লাহ আমরা কিছুই করতে পারি না রমজান মুবারকে, আল্লাহ আমাদের যত অন্যায় হয়েছে ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করে দেন, আল্লাহ এই রমজান মুবারকের সব রহমত আমাদেরকে দান করেন, সমস্ত নূর আমাদেরকে দান করেন, সমস্ত বরকত আমাদেরকে দান করেন, আল্লাহ এবং সমস্ত মুসলমানকে দান করেন, আল্লাহ যারা নামাজের পথে নেক আমলের পথে এখনো পিছনে রয়ে গেছে তাদেরকে আগে বাড়ার তৌফিক দান করেন, এবং আমাদের জীবনের যা কিছু অন্যায় ভুল ত্রুটি সেগুলো মাফ করে দেন, বারবার আপনার নিকট তওবা করার, বারবার আপনার নিকট মাফ চাওয়ার, বারবার আপনার দিকে ছুটে আসার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে নিজ গুণে আপনি কবুল করেন, নিজ গুণে কবুল করেন, আল্লাহ নিজ গুণে কবুল করেন, রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানের পরপরই এই বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।